ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা পরিস্থিতির কারণে শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আজ মধ্যরাত থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর ঘোষণায় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। বলা হয়েছে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ 5 জন প্রতিনিধি শহীদ মিনারে ফুল দিতে পারবেন, ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি নয়। মাস্ক ছাড়া শহীদ মিনারে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিকেলে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিশেষ এক পরিস্থিতিতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। চারদিকে করোনা ভ্যাকসিনেশন চলছে, ভয় ভীতি তো আছেই, এই অবস্থায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, র‍্যাবকে সতর্ক রাখা হয়েছে, পুরো শহীদ মিনার এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 পদক বিতরণ অনুষ্ঠানে বলেছেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে 21 অত্যন্ত গুরুত্বপূর্ণ, 21-এর পর ধরেই স্বাধীনতা এসেছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মুজাম্মেল হক 21 জন বিজয়ীর হাতে পদক তুলে দেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
1952 সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমরা শুরু করছি। 52 থেকে 19 বছর লাগলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের স্বাধীনতার। বাঙালি তার ভাষা, তার সাহিত্য, তার সংস্কৃতিকে আবার প্রতিষ্ঠিত করতে পারল, যে ভাষা, যে সাহিত্য, যে সংস্কৃতি তখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তো আজকে আমাদের সঙ্গে এই ভাষা আন্দোলনের খানিকটা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্যে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন, এক সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, সেই আমাদের সুপ্রিয় ব্যক্তি ডক্টর আতিউর রহমান। ডক্টর আতিউর রহমান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমরা জানি যে অনেক আগে 1990 সালে, আজ থেকে বোধহয় 21 বছর হয়ে গেছে আগে, ভাষা আন্দোলনের উপর আপনার নেতৃত্বে এবং আপনার বেশ কিছু সতীর্থদের নিয়ে আপনি গবেষণামূলক 5 খণ্ডের বই প্রকাশ করেছিলেন। এই যে বইগুলো এখানেই আছে। তো আমি প্রথমে যে কথাটা আপনার কাছে জানতে চাই, যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই বইগুলো যে প্রকাশিত হলো, এর পেছনে কি ভাবনা কাজ করেছিল?
ধন্যবাদ আনিস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে জাতির পিতা সহ যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার প্রতিও শ্রদ্ধা জানাই। আমি ভাষা আন্দোলনের আর্থসামাজিক প্রেক্ষাপটের যে গবেষণাটি বিআইডিএস এ শুরু করেছিলাম, তার একটি ইতিহাস আছে। আমার মনে আছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি অনুষ্ঠানে আমি সবে মাত্র তখন পিএইচডি করে ফিরেছি, আমি প্রশ্ন তুলেছিলাম সেই অনুষ্ঠানে যে বিআইডিএস এর মতো এত বড় একটি গবেষণা প্রতিষ্ঠান অর্থনীতি নিয়ে গবেষণা করে, অথচ জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভিত্তি তৈরি করেছে বাঙালি জাতীয়তাবাদের, সেই ভাষা আন্দোলনের অর্থনীতি বা সমাজ নিয়ে আমরা তার প্রেক্ষাপট নিয়ে কি কাজ করেছি। তখন মহাপরিচালক ছিলেন প্রফেসর রেহমান সুবান, তিনি আমাকে পাল্টা চ্যালেঞ্জ করলেন যে তুমি এই কাজটি করো না কেন। আমি তখন বললাম যে আমি মনে মনে এটা তৈরি আছি, কাজটা শুরু করব, এবং তারপরে আমরা এই গবেষণাটি শুরু করলাম। আমার গবেষণা দলের দুজন ইতিমধ্যেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ডক্টর লেনিন আজাদ এবং ডক্টর হুমায়ুন আজাদ, বাকিরা এখনো আছেন, এবং আমি সবাইকে আমার এই দলে অংশগ্রহণ করবার জন্য আমি তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ। ভাষা আন্দোলনে কাজ করতে গিয়ে আমরা গবেষণার অনেক দ্বার উন্মোচন করতে পেরেছি যে অর্থনীতি শুধু উন্নয়নের সব কিছু না, ইতিহাসও হতে পারে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ উপকরণ। কারণ শেষ পর্যন্ত সমাজে যদি একটি ভরসার পরিবেশ তৈরি করা যায়, এমনকি এই প্যান্ডেমিকের সময় আমরা লক্ষ্য করছি, যদি একটি আশাবাদী পরিবেশ তৈরি করা যায়, তাহলে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন চলা, মানুষের সুরক্ষা সব কিছুই সামলানো সম্ভব। সেই জন্য ইতিহাস থেকেও আমরা শিক্ষা নিতে পারি।
বাংলাদেশের ভাষা আন্দোলনের পটভূমিতে তাহলে আপনারা আপনাদের গবেষণায় ঠিক কোন কোন উপাদান পেয়েছেন?
ভাষা আন্দোলনের পটভূমি আলাপ করতে গিয়ে আমরা এর অর্থনৈতিক পটভূমি খুঁজেছি, রাজনৈতিক পটভূমি খুঁজেছি, যারা অংশগ্রহণ করেছিলেন তাদের শ্রেণী অবস্থানটা কেমন সেই শ্রেণীবিন্যাসটা দেখেছি, আর দেখেছি যারা সেই সময়টায় সাহিত্যে কি অবস্থা বিরাজ করছিল, পাকিস্তানপন্থী সাহিত্য কতটা ছিল আর উদারপন্থী সাহিত্য কতটা ছিল, এই জিনিসগুলো আমরা একসঙ্গে দেখেছি। এবং আমরা যেটা পেয়েছি যে পূর্ব পাকিস্তান যেটা হলো সেটি কিন্তু একটি বঞ্চনার ক্ষোভ থেকে কিন্তু হলো, কারণ পূর্ব বাংলা আলাদা করে কখনোই বিকশিত হবার সুযোগ পায় না, এটি অনুন্নত অঞ্চল ছিল, এমনকি কোম্পানি আমল থেকে এটা পশ্চাৎ ভূমি ছিল, এখান থেকে পাট কাঁচামাল সব কিছু কলকাতা কেন্দ্রিক শিল্পের জন্য যেত এবং পরবর্তীকালে ব্রিটিশ শিল্পের জন্য যেত, এবং এরা কখনোই সেই সুযোগটা পায় না, অথচ এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, সুতরাং এদের একটা বঞ্চনার একটা একটা ক্ষোভ ছিল। শেখ মুজিবের নেতৃত্বে একটা তরুণ সমাজ ঢাকায় এসেই তারা কিন্তু আন্দোলনে জড়িয়ে পড়ল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হলো সেটি হলো যে ভাষার উপরে আক্রমণ আসতে শুরু করলো। যখন ভাষাকে ধীরেন্দ্র দত্ত করাচিতে যখন রাষ্ট্রভাষা বাংলা করবার প্রস্তাব করলেন, সেটা তারা বিরোধিতা করলো, এখন আরবি হরফে বাংলা লিখতে হবে সেরকম ষড়যন্ত্র চললো। তো এর পরিপ্রেক্ষিতে এমনকি নাজিমুদ্দিন বলা শুরু করলেন যে রাষ্ট্রভাষা বাংলায় হবে না, উর্দু হবে, অথচ জিন্না এসে যখন বলেছিলেন তখন বড় ধরনের প্রতিবাদ কিন্তু এই এইখান থেকেই হয়েছিল।
অধ্যাপক ডক্টর আতিউর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানের আনুষ্ঠানিক ঘোষণাকে ঢাকায় বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন। আগের ট্রাম্প প্রশাসনের গৃহীত ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগদানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানকে যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য এটি একটি বিরাট ইতিবাচক ঘটনা। জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ ও প্যারিস জলবায়ু চুক্তি বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী একটি কমিটির প্রধান ডক্টর আতিক রহমান ভয়েস অব আমেরিকাকে এ সম্পর্কে বলেন,
জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা, সেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত এই কোভিডের ভেতরে পরপর চারটি বন্যায় হয়ে যাওয়া দেখা গেছে যে জলবায়ু পরিবর্তন কত ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশে। বাইডেন নতুন ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের দ্বারে আবার উপস্থাপিত করলো। তিনি মিউনিখের বড় সিকিউরিটি কনফারেন্সে আবার বললেন যে তারা জয়েন করেছেন প্যারিস কনফারেন্সে। এটা বিশ্বের জন্য একটা সৌভাগ্যজনক ব্যাপার, এটা সবচেয়ে বড় আমেরিকাকে বাঁচাবার জন্য অর্থনৈতিক ভাবে। উনি বলছেন যে 1 কোটি নতুন চাকরি তৈরি হবে, এর ফলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তিনি বলছেন যে প্রত্যেকটা গাড়ি আমেরিকায় আগামী 20 বছরের ভেতরে সব ব্যাটারি পরিচালিত হবে এবং সামগ্রিক এনার্জি সিস্টেম আমেরিকায় বদলে যাবে, যেটা আমেরিকার জন্য সৌভাগ্যজনক। শুধু তাই না, গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনবেন, জিরোতে নিয়ে আসবেন 2050 সালে। এই অ্যাগ্রিমেন্ট, এই কমিটমেন্ট গুলো খুব সিরিয়াস এবং আমরা খুবই আনন্দিত যে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকারক ছিল গ্রিন হাউস গ্যাসের এবং জলবায়ু পরিবর্তনের জন্য, আজকে তারা লাভজনক পর্যায়ে যেতে যাচ্ছে এবং বিশ্বের উপকার করতে যাচ্ছে।
ডক্টর আতিক রহমান মনে করেন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরে আসায় শুধু ক্ষতিগ্রস্ত দেশগুলোই লাভবান হবে না, যুক্তরাষ্ট্র নিজেও অর্থনৈতিক ভাবে লাভবান হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া তুষারঝড়ে যেসব রাজ্যে ক্ষতি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেক্সাস। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা তা জানতে এখন আমরা কথা বলছি সেখানকার একটি বেসরকারি সাহায্য সংস্থার কর্মকর্তা অলি মোহাম্মদের সঙ্গে। আমরা যতটা জানি যে আপনাদের ওখানে বেশ কয়েকদিন বিদ্যুৎ ছিল না, এখন অনেক অঞ্চলে আস্তে আস্তে করে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে, সব মিলিয়ে আপনাদের কি অবস্থা?
2 মিলিয়নের উপরে লোকের বাড়িতে বিদ্যুৎ ছিল না, প্রচন্ড ঠান্ডা, সাব জিরো টেম্পারেচার যেটা ছিল তাতে সেটার কোনো প্রস্তুতি সার্বিকভাবেই ছিল না। সুতরাং এখানে প্রচুর বাঙালিদের যারা মানে যাদের বিদ্যুৎ ছিল না, যাদের পানির পাইপের ফেটে যাওয়ার ফলে বাড়িতে ঘরের ভেতরে হোক কি পানি টানি পরে একদম খুবই খুবই একটা দুঃসহ অবস্থা। ভালো ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের জানা মতে মৃত কিংবা আহত এই ধরনের কোন বাঙালিদের কোনো খবর আমরা জানি না। বেশিরভাগ প্রায় 90-98% মানুষের এই হিউস্টন সহ এলাকাতে বাড়িতে সবারই বিদ্যুৎ চলে আসছে, কিন্তু যেহেতু পানির পাইপ বাস্ট হওয়ার কারণে অনেকের বাড়িতেই পানি নাই, পানির একটা সংকট, এবং অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে পানি বয়ল করে খাওয়ার একটা নির্দেশনা আছে।
অলি মোহাম্মদ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, রাস্তাঘাটে গাড়ি চলাচল কি এখন স্বাভাবিক?
জি, আজকে থেকে ওগুলো সবকিছু অনলাইন। আবার এত বড় একটা উন্নত দেশের মধ্যে যে পুরো অব্যবস্থা, একজন আরেকজনকে দোষারোপ করার যে প্রবণতা, এটা খুবই ন্যাক্কারজনক আসলে।
জি অলি মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারতের আত্মনির্ভরতার নীতিকে সফল করে তুলতে হলে বেসরকারি উদ্যোগকে পথ করে দিতে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্রের সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্য ও জেলা যেন বেসরকারি সংস্থাগুলোকে মদত দেয়। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান নীতি আয়োগের 6ষ্ঠ বার্ষিক বৈঠকে আজ শনিবার মোদী একথা বলেন।
प्राइवेट सेक्टर देश की इस विकास यात्रा में और ज्यादा उत्साह से आगे आ रहा है। सरकार के नाते हमें इस उत्साह का, प्राइवेट सेक्टर की ऊर्जा का सम्मान भी करना है और उसे आत्मनिर्भर भारत में उतना ही अवसर भी देना है।
मोदी सरकार ক্ষমতায় আসার পর থেকেই অভিযোগ উঠছে যে তিনি ব্যক্তিগত মালিকানাধীন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হাতে দেশের অর্থনীতিকে তুলে দিচ্ছেন। ফরাসি যুদ্ধবিমান রাফাল ভারতে তৈরি করার ভার নরেন্দ্র মোদী দিয়েছেন অনিল আম্বানিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মুকেশ আম্বানির ছোট ভাই অনিল এখন পর্যন্ত কোনো ব্যবসাতেই সাফল্য লাভ করেননি। বিমান তৈরি দূরে থাক, তৈরির পরিকাঠামো তার নেই, অথচ তার হাতেই দেওয়া হলো বিশ্বের আধুনিকতম যুদ্ধবিমানের ভারতের তৈরির দায়িত্ব। বিরোধী দলগুলোর আরও অভিযোগ, কেন্দ্রীয় নীতির জন্যই গুজরাতি শিল্পপতি আম্বানি আদানি প্রমুখের হাতে আসছে প্রভূত অর্থকরী শিল্প বাণিজ্যগুলি। এর সাম্প্রতিকতম উদাহরণ নতুন কৃষি আইন, যে আইনে কৃষিক্ষেত্র নিয়ন্ত্রণের এবং ফসল উৎপাদন ও ফসল কেনাবেচার দায়িত্ব পাবে কর্পোরেট সংস্থাগুলি। এরই প্রতিবাদে ভারতের কৃষকদের আন্দোলন ছড়িয়ে পড়ছে নানা রাজ্যে। আজ প্রধানমন্ত্রীর কথায় সেই কর্পোরেট সংস্থাগুলোকে আরও বেশি সুযোগ দেওয়ার ডাক শোনা গেল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাংলাদেশের অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। এই উপলক্ষে আমাদের শ্রোতা দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। তাহেরা,
আজকে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তাহলে লাইনে আছেন সিরাজুল ইসলামকে?
আপা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকের এই মিতালির আসরে যুক্ত করে নেওয়ার জন্য।
না, আপনাকেও ধন্যবাদ, আপনি সময় করে যোগ দিচ্ছেন। আপনি ঠিক খুলনার কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন, আপনি কি করেন যদি বলেন অন্য শ্রোতাদের শুনবে?
আমি খুলনার বয়রা আবাসিক এলাকায় থাকি আর সরকারি কলেজে অধ্যাপনা করি, আর বেড়ে উঠেছি ফরিদপুরের গ্রামের বাড়িতে। তখন তো বাবাকে দেখা দেখি আমার রেডিও শোনার অভ্যাস গড়ে উঠেছিল, বাবা নিয়মিত খবর শুনতেন, তার সেই রেডিওর প্রতি যে ভক্তি দেখতাম সেখান থেকেই আমারও ছোট্টবেলায় রেডিও শোনার অভ্যাস গড়ে ওঠে। মনে পড়ে 1979 সালে আমি তখন ক্লাস 7 এ পড়তাম, তখন আমাদের ঘরে রেডিওতে আব্বা খবর শুনতেন, এবং রেডিওতে সবচেয়ে জোরালো যে কেন্দ্রের খবর শুনতেন সেটা ছিল ভয়েস অফ আমেরিকা। ছাত্র জীবন থেকেই শোনা শুরু করেছি, তখনও তো অনুষ্ঠানে রাজনীতি, খেলাধুলা, বিজ্ঞান, বিনোদন, মিতালির আসর হতো। সেই গভীর রাত জেগে যতদূর মনে করে রোববার রাত 11টার আগে শীতের সময় আমরা এই মিতালির অনুষ্ঠান শুনতাম, ভীষণ ভালো লাগতো ওই সময়।
আমাদের জেনেও ভালো লাগছে। তো আপনি কি কোনো সময় কোনো ফ্যান ক্লাবের সাথে জড়িত ছিলেন?
আমি নিজেই রেডিও ক্লাব গড়ে তুলেছিলাম, যদিও তার অ্যাক্টিভিটিস এই মুহূর্তে খুব সংকুচিত হয়ে গেছে। মির্জা কান্দি ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক রেডিও শ্রোতা ক্লাব, আপনাদের সাথে ডাকেও যোগাযোগ হতো, আপনারা ক্যালেন্ডার পাঠাতেন এবং অনুষ্ঠানসূচি, অন্যান্য পত্রিকা, অনেক গিফট পাঠাতেন। তখন ওই গ্রামের কিশোর, তরুণ, কৃষিজীবী, গৃহিণী, এদেরকে নিয়ে আমি অনুষ্ঠান শুনতাম, তাদেরকে শোনার ব্যবস্থা করতাম, তারা বই পত্রিকা পড়ার অভ্যাস করতো আমার এই ক্লাব থেকে, ধূমপান বিরোধী প্রচারণা আমরা করতাম, জড়ো হয়ে নিরক্ষরতা দূর করতাম, স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতাম, এরকম সময়গুলো ছিল, ভীষণ ভালো লাগে।
আচ্ছা হ্যাঁ, এখন আস্তে আস্তে ফ্যান ক্লাব গুলো পরিবর্তন হচ্ছে, নানান খেলাধুলার মধ্যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন ভাবে নতুন চিন্তাধারা নিয়ে নতুন কর্মসূচি সব করে তুলছে। তো আপনার কথা শুনতে খুবই ভালো লাগছে। এখন আপনি অধ্যাপনা করেন, আপনার ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান, এই মাল্টিমিডিয়া অনুষ্ঠান সম্পর্কে সচেতনতা কেমন, বা তাদের তারা কি বলে?
আমাদের লাইফ স্টাইলটা পাল্টে গেছে, প্রযুক্তির বিকাশ ঘটেছে, ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান মিডিয়াম ওয়েব থেকে যেমন শোনাটা খুব দুরূহ হয়ে পড়েছে, সামাজিক মাধ্যমে এখন প্রচার হয়, তারপরে শর্ট ওয়েব বন্ধ হয়ে গেছে, এতে করে ক্লাসে আমার কথা শুনে ওরা অনেকেই সামাজিক মাধ্যমে অনুষ্ঠান খুঁজতে থাকে। তো একটা বিষয় আমি এখানে বলবো যে সামাজিক মাধ্যমে আসলে নিয়মিত শিডিউল দিয়ে অনুষ্ঠান প্রচারিত হয় না, এরকম একটা অবস্থাটা, ফলে এই খুঁজে নেবার ব্যাপারটা অনেকটা ওদের কাছে অধরা থেকে যায়। আমি যেমন
একটি কথা আমরা বলতে চাই যে সামাজিক মাধ্যমে যেমন যে কোনো সময় নিজের সুবিধা মতো অনুষ্ঠান শোনা যেতে পারে, যেটাই আপনি শুনতে চান বা দেখতে চান, আমাদের ফেসবুক লাইভ আছে, অন্যান্য যেসব সাক্ষাৎকার আছে সেগুলো তো থেকে যায়, মানে 24 ঘন্টাই থাকে ওয়েবসাইটে গেলে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুনতে পারেন, দেখতে পারেন। সুতরাং সেই সুবিধাটা আছে মানুষের যে যেকোনো সময় যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায়। তাহলে
আসলে খুঁজে নেওয়ার ব্যাপারটা যেটা আপনি বলছিলেন সেটা সত্যি কিছু সময়ে একটু দুরূহ হয়ে পড়ে, কিন্তু ভয়েস অফ আমেরিকা আমাদের যে ওয়েবসাইট আছে, বিশেষ করে ওয়েবসাইটের কথা বলবো, ভিওএ বাংলা, সেখানে আপনি কিন্তু আমাদের প্রতিদিনের অনুষ্ঠান, যেমন রেডিও অনুষ্ঠান, আমরা অনুষ্ঠান প্রতিদিন এই শিরোনামে ঠিক একই জায়গায় আমরা পোস্ট করে থাকি। হ্যাঁ, তেমনিভাবে আমাদের আর্টিকেলগুলি পোস্ট করা হয়, যেমন যুক্তরাষ্ট্র রিলেটেড আর্টিকেলগুলি যুক্তরাষ্ট্রের ওই ট্যাবের মধ্যে করা হয়, আবার ভিওএ 60-র জন্য আরেকটা নির্ধারিত জায়গা আছে, নারী কণ্ঠের জন্য আছে, হ্যালো আমেরিকার জন্য আছে, এই যে ক্যাটাগরি করা। হ্যাঁ, ক্যাটাগরি
এমনকি আজকাল তো বছরখানেক হয়ে গেল
তো সেই ক্ষেত্রে আমাদের শ্রোতাদের এবং আপনার যারা ক্লাবে যদি এখনো ক্লাব করে থাকেন সেই সদস্যদের এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে পারি যে আমাদের আসলে ওয়েবসাইটটা নিয়মিতভাবে আমরা একই জায়গায় প্রতিদিনকার অনুষ্ঠান, প্রতিদিনকার আর্টিকেল, প্রতিবেদন এইসব, হ্যাঁ, আর্কাইভে করা আছে, তো তাহলে উনাদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ বলুন।
নিজে মাঝে মাঝে দেখি, উপভোগ করি, শহরে এসেও এখন স্টুডেন্টদের নিয়ে বা সমবনাদের নিয়ে ফলোয়ার গ্রুপ রয়েছে, তাদের সাথে শেয়ার করি। কিছুদিন কলিং শো হ্যালো আমেরিকা বন্ধ রয়েছে, করোনা কালে অনেক কিছু আমাদের সীমাবদ্ধ হয়েছে, ঘরের ঘর বন্ধ থেকে আমাদের খেলাতে হচ্ছে। তো এই ধরনের প্রোগ্রাম গুলো আবার আমরা পরিস্থিতি একটু ভালো হলে আবার শুনতে চাচ্ছি, এই অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি, আলাপন এগুলো যুক্ত হতে পারে। যেমন আমাদের দেশের টিভিতেও আপনাদের কয়েকটা প্রোগ্রাম রয়েছে, সেগুলো অনেক দর্শক পাঠক তারাও দেখে উপভোগ করে। সেগুলো আপনাদের প্রচার প্রসারের দিকে মনে হয় ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হয় যে আপনাদের, যেমন আমরা অনুষ্ঠান সূচি পেতাম 1979 সালের একটা অনুষ্ঠান সূচি এখন আমার কাছে রয়েছে।
তারা নিজেরাই এইভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, যেমন হাতে আমাদের এখন অনেক ক্যালেন্ডার এসে রয়েছে কিন্তু আমরা পাঠাতে পারছি না, ডাক যোগে কিছু কিছু ফ্যান ক্লাবের কাছে পাঠানো হয়েছে। একটি বাক্সের মধ্যে 25 থেকে 50টি করে ক্যালেন্ডার ছিল কিন্তু ঢাকা কলকাতা কোথাও গিয়ে সেই ক্যালেন্ডার পৌঁছয়নি কারো হাতে। তো আমরা তো ঘরের মধ্যে বসে সেগুলো আমাদের অফিসে গিয়ে আমাদের মেল রুমে গিয়ে পাঠাবার ব্যবস্থা করেছিলাম কিন্তু পৌঁছলো না। এখন দেশেও তো প্যান্ডেমিকের মধ্যে ডাক যোগাযোগ কিভাবে চালু রয়েছে জানি না। তো আমরা খুব দুঃখিত যে আপনারা পাচ্ছেন না, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করবো যে এখন একটা দুটো করে আমরা নিজেরা বাড়ি থেকে আপনাদের ঠিকানা লিখে পাঠাবো, দেখি যে কেউ পান কিনা। তো এই অসুবিধার মধ্যে আমরা কাজ করতে হচ্ছে, আশা করি অদূর ভবিষ্যতে এই অসুবিধা কাটিয়ে আমরা আবার নিয়মিত অফিসে ফিরবো এবং তখন যোগাযোগ ব্যবস্থা আগের মতোই স্বাভাবিক হয়ে আসবে।
পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব একটা শ্রোতা সম্মেলন করা যেতে পারে, তারপরে FM তরঙ্গে আপনাদের অনুষ্ঠান শুরু করা যেতে পারে, এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের রয়েছে। তারপরে ইলেকশন কাভারেজ আপনাদের চমৎকার ছিল এবছরে, যখন যেভাবে আপনারা এড়েছেন চমৎকার ভাবে অনেক ঝুঁকি নিয়ে বিরূপ আবহাওয়াতে বিরূপ পরিস্থিতিতেও আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে আপডেট দিয়েছেন, চমৎকার ভাবে কাভারেজ দিয়েছেন, আমরা উপভোগ করেছি সামাজিক মাধ্যমগুলোতে, রেডিওতে, আমাদের মোবাইল সেটের মাধ্যমে, যেটা খুবই ভালো লেগেছে। এখন তো মানুষগুলো দীর্ঘ 41 বছর পরে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন এবং কথা বলা
চমৎকার লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের শ্রোতা বন্ধুরা যে শুনছেন তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে, অনেক ধন্যবাদ।
আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের মঙ্গল কামনা করছি, এবং শ্রোতা বন্ধুদের আজকের একুশের এই শুভ দিনে সবার জন্য আমার বাংলা ভাষায় সারা বিশ্বের বৈদেশিক বেতার থেকে আমার ভাষায় আমার মায়ের ভাষায় প্রচারিত এই অনুষ্ঠানে সবাই যাতে আরো বেশি যুক্ত থাকে, মায়ের ভাষাকে ভালোবাসে এবং বেশি বেশি রেডিও শোনে এবং নিজেকে সমৃদ্ধ করে, সেই আহ্বান আমি জানাচ্ছি।
ধন্যবাদ। তাহলে এবার হাতের চিঠির দিকে দৃষ্টি দেওয়া যায়।
বেশ কটি চিঠি এসেছে, লিখেছেন মোখলেসুর রহমান খাদিমপুর বাজার কুষ্টিয়া থেকে, এইচ এম তারেক মদনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, পশ্চিমবঙ্গ নদিয়া থেকে লিখেছেন আরতি বসাক এবং সহদেব বসাক। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের প্রাক্কালে সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন অজয় কুমার সরকার হটু দেওয়ান নাগেরপুর বর্ধমান থেকে। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আরও একবার অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। মিতালি রাশো আজ এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। বৃহত্তর অংশীদারিত্ব ও সহযোগিতার লক্ষ্যে প্রেসিডেন্ট বাইডেনের অনুষ্ঠিত নীতির প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র আল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সরকারের সঙ্গে করা অ্যাসাইলাম কোঅপারেটিভ চুক্তি বাতিল এবং সমাপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। গুয়াতেমালার সঙ্গে স্বাক্ষরিত 2019 সালের চুক্তি অনুযায়ী আল সালভাদর ও হন্ডুরাসের রাজনৈতিক আশ্রয়প্রার্থী যারা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, যুক্তরাষ্ট্র তাদেরকে প্রথমে এই রাজনৈতিক আশ্রয় গ্রহণের জন্য গুয়াতেমালায় পাঠাবে। আল সালভাদর ও হন্ডুরাসের সঙ্গে ওই একই ধরনের চুক্তি স্বাক্ষরিত হলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। 2 ফেব্রুয়ারির নির্বাহী আদেশ স্বাক্ষরিত হয়েছে একটি সমন্বিত আঞ্চলিক কাঠামো গড়ার লক্ষ্যে, যা সমগ্র উত্তর ও মধ্য আমেরিকা জুড়ে কেন জনগণ অভিবাসনের আশ্রয় নেয়, সেই অভিবাসনের ব্যবস্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে তাদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন তার কথায়, তবে এটা পরিষ্কার করা উচিত যে এসব ব্যবস্থায় এটা বোঝায় না যে যুক্তরাষ্ট্রের সীমান্ত তাদের জন্য উন্মুক্ত। আমরা যেমন এখানেও এই অঞ্চলে সুরক্ষা ও সুযোগ সুবিধার লক্ষ্যে আইনি সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি, তেমনি যুক্তরাষ্ট্র এমনি একটি দেশ যেখানে তাদের সীমান্তে আইনকে অবশ্যই প্রয়োগ করতে হবে। যারা আমাদের সীমান্তে আসবেন তাদের নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব, তবে যারা অন্যায়ভাবে অভিবাসনের চেষ্টা চালাবেন তারা নিজেদের জন্য শুধু নয়, তাদের পরিবার পরিজনকেও এক ঝুঁকির মুখে ফেলবেন যে যাত্রা হতে পারে অতিমাত্রায় ভয়ঙ্কর। বাইডেন প্রশাসন মনে করে এই অঞ্চলে আমাদের অংশীদার সরকারের সঙ্গে এই অভিবাসন সমস্যা মোকাবেলার আরো ভিন্নতর আরো উপযুক্ত পথ রয়েছে। যুক্তরাষ্ট্র এসব সরকারের সঙ্গে জোরালো সম্পর্ক গড়ে তুলবে এবং তাদের উৎখাত প্রয়াসে সহায়তা করে যাবে, যারা বিশেষত কোভিড সংক্রমণের পর পুনরুদ্ধারের প্রয়াস চালাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, আমাদের উদ্যোগ হবে আন্তর্জাতিক মানবিক অংশীদারদের মাধ্যমে সমন্বিত আঞ্চলিক সুরক্ষা ও প্রতিকার কর্মসূচির অধীনে তাদের জাতীয় কর্মসূচির প্রতি সহায়তা অব্যাহত রাখা। যুক্তরাষ্ট্র দুর্নীতি ও দায়মুক্তি থেকে রেহাই সহ জোরপূর্বক উৎখাত ও অনিয়মিত অভিবাসনের মূল কারণ খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র শরণার্থীদের সুরক্ষার দায়বদ্ধতাকে সমুন্নত রাখবে এবং সমগ্র অঞ্চল জুড়ে জনগণ ও সম্প্রদায়ের সুযোগ সুবিধা ও সমৃদ্ধির উন্নয়নে অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে যাবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English. On today's program, Anna Mateo and I bring you two stories about recent winter storms that have hit several parts of the United States. Later, Armin Kasabian answers a question on Ask a Teacher. We close our show with an American story. This week it is William Wilson, Part 1. But first, many places across the United States have faced extremely cold and dangerous winter weather in recent days. This includes states like Texas and Oklahoma, where such severe winter storms are uncommon. The lack of planning and preparation by leaders in those areas left locals without heat, water, gasoline, and other critical services for many days. At least 20 people have died this week. Experts warn that deadly weather will be hitting the U.S. more often, and that the country needs to get better at dealing with it. This week's storms fit a pattern of worsening extremes under climate change. They also demonstrate that local, state, and federal officials have failed to do enough to prepare communities for extreme and dangerous weather. "This is a different kind of storm," said Kendra Clements. She is one of several business people in Oklahoma City who opened their buildings to shelter homeless people. Some of them came in with frostbite, hypothermia, and ice in their hair. The storms served as a predictor of what social service providers and governments say will be increasing needs among the nation's poorest people as climate and natural disasters worsen. Other Americans are at risk as well. Power supplies of all kinds failed in the extreme cold, including natural gas-fired power plants that went offline in icy conditions. Some wind turbines froze and stopped working. The crisis has raised concern for power systems throughout the country. As climate change worsens, such severe conditions will become more common. Sarah Eftek Harnejad is a professor of electrical engineering and computer science at Syracuse University in New York. She called the week's storms an anomaly, or unusual and unexpected. But such anomalies, she said, are likely to happen more often as a result of climate change. "There probably needs to be better planning, because we're starting to see more extreme weather events across the country," she said. "That could be in the form of severe cold like in Texas, or intense heat waves like the one California experienced last year that fueled deadly wildfires." Michael Craig is a professor of energy systems at the University of Michigan. He said the events in California and Texas show that what we have now is not going to do it in the face of climate change. It's only going to get worse from here. In Texas, wind power is a growing source of electricity. But most wind turbines operating there are not designed for very cold weather. "Making small changes to wind turbines is one step needed to deal with climate change," said Roy McCann. He teaches electrical engineering at the University of Arkansas. Some Republican politicians, including Texas Governor Greg Abbott, have tried to blame wind and solar power for the massive outages this week. However, traditional power plants, which depend mostly on natural gas, provide the majority of power in Texas. They were the larger problem. Joshua Rhodes is a researcher on energy issues at the University of Texas. The entire system, he said, was overwhelmed. A Texas town on the Gulf of Mexico has been experiencing a record-breaking winter storm. The people there are facing difficulties that come with such extreme weather, power outages, and shortages of food, water, and gas. But the people of South Padre Island are also facing another difficulty: cold, stunned sea turtles in the surrounding waters. Cold, stunned sea turtles float to the surface where they can forget to breathe and drown. They are also unable to avoid harm from boats or other dangers, such as hungry animal predators. For the past several days, wildlife experts and South Padre Island locals have rescued nearly 5,000 sea turtles from the icy cold conditions.
So this is the largest recorded cold stunning event in history. In 1980, an organization was created that tracks these kind of events. And it is the single largest cold stun event that they have ever tracked.
That is Wendy Knight. She is executive director of Sea Turtle Inc. The nonprofit organization is responsible for a large part of South Padre Island's coastline. The organization has been helping to treat the majority of the cold stunned sea turtles, with much help from the community. During the month of February, temperatures on the island are usually between 17 and 21 degrees Celsius. However, temperatures this past week were much colder, between 4 and 9 degrees Celsius. This unusually cold weather led to a massive sea turtle cold stun. Alan Foley is a marine biologist with the Florida Fish and Wildlife Conservation Commission. He explains that cold stunned sea turtles are not actually injured yet.
But in cold stunning events, the turtles aren't injured. And even though their bodies are affected, it's only a temporary thing. Once they get into a little bit warmer water, they quickly rebound and are perfectly fine. It's a lot of work and it's a lot of turtles in some events, but the end product is you have a really high success rate.
To save cold stunned sea turtles, Foley says quick action is critical.
When turtles are rescued and protected from scavengers and predators, and they're put into temperatures that are okay for them, within a day or two or three, their chances of survival in places like Florida and Texas are really good.
Knight says she is in awe of how South Padre Island community members have come together to help the turtles while dealing with struggles of their own.
It is awing. We've had hundreds, even thousands of volunteers participate in this process. Most of those people have not had power electricity, heat. They have personal tragedy happening in their own lives. And they're spending 12 and 15 hours a day with us and our staff. That is awing when people put their own needs aside to help something that cannot help itself.
Many people in the community helped in the rescue effort, including leaders in business and government. Ed Com is executive director of the South Padre Island Convention and Visitors Bureau. When Sea Turtle Inc. did not have power and needed more room for the rescued turtles, he opened the doors to the convention center. The large building itself did not have power during part of the storm. Knight describes the community-wide help as Herculean, or requiring great strength and effort.
Ed, the South Padre Island Convention and Visitors Bureau, opened their doors and let us put 4,200 sea turtles on the floor of their convention center. It's Herculean, the efforts that people have put in.
Cold stuns, Foley says, happen often, but they are usually not as big as the one Texas is experiencing. Florida, he says, also had a large one back in 2010.
And actually, in Florida, we pretty much have cold stun turtles every year, just not thousands.
While the events can be hard on the turtles and the volunteers who save them, cold stuns give scientists valuable information about the animals. Sea turtles can be secretive animals, Foley explains. But during a cold stun event, those secrets can be learned. Foley says that once a cold stunned sea turtle comes on land, it can be tagged and studied. Scientists can examine the movement of a sea turtle and also observe its changes in growth, disease, and injuries. For Wendy Knight, the recent cold stun has shown her something else. It has been a lesson in how effective a widespread community effort can be.
And the collaboration between Sea Turtle Inc. and the South Padre Island Convention and Visitors Bureau and the city of South Padre Island is proof of that.
I'm Ana Mateo.
This week on Ask a Teacher, we answer a question from Abrahan Ferrer, who is in Spain. Hello there. I'm writing to you because I'm quite confused with these three options here. Up to, until, and till. I don't know how to use it properly. Could you explain these words to us, please? Thank you very much for your support in teaching us English. Keep it up. Dear Abrahan, thank you for your message. Let's start with until and till. They can be used as prepositions to describe time. The structure in this case is preposition plus period of time. Here is a simple example sentence.
Until yesterday, John did not realize that until and till had the same meaning.
And also,
till yesterday, John did not realize that until and till had the same meaning.
Until is used to show the time when a situation, activity, or period ends, as in,
I was up studying until 3 in the morning. I am so tired.
Until is also often used with deadlines, a time by which you must complete something. At work, your boss might give you a deadline. The boss may say,
"You have until Friday to finish the report."
Till can be used in place of until in most sentences. Here is one such example.
I can't wait till next week. I will finally get to see all my friends at school again.
Up to is a bit more difficult to describe. It can act as a preposition or play a part in a phrasal verb or phrasal expression. But here are a few very general ideas. Up to can be used to show the place or level that is reached by something, as in,
"The mud was up to our knees."
Up to can also mean as many or as much as a given number or amount. For example, imagine a person buys a very large car. The person might say,
"My car holds up to 12 people."
Here is another example. Imagine you have just taken a major exam. You really want to know your results, but you have to wait. A worker at the testing center tells you,
"You will have to wait up to 3 days for your test results."
The worker might also tell you this,
"You will have to wait until Monday for your test results."
Notice that the worker uses until in this case because Monday is a time, not a number or amount. Of course, up to has many other meanings, but we can talk about those some other time. Well, Abrahan, we hope this helps to answer your question. And to our listeners everywhere, what question do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. And that's Ask a Teacher. I'm Armin Kasabian.
William Wilson, Part 1.
Let me call myself, for the present, William Wilson. That is not my real name. That name has already been the cause of the horror, of the anger of my family. Have not the winds carried my name with my loss of honor to the ends of the earth? Am I not forever dead to the world, to its honors, to its flowers, to its golden hopes, and the cloud heavy and endless? Does it not hang forever between my hopes and my heaven? Men usually become bad by degrees, but I let all goodness fall from me in a single moment, as if I had dropped a coat. From small acts of darkness I passed in one great step into the blackest evil ever known. Listen, while I tell you of the cause that made this happen. Death is near, and its coming has softened my spirit. I desire, in passing through this dark valley, the understanding of other men. I wish them to believe that I have been in some ways in the power of forces beyond human control. I wish them to find for me in the story I'm about to tell some small fact that proves I could only have done what I did. I would have them agree that what happened to me never happened to other men. Is it not true that no one has ever suffered as I do? Have I not indeed been living in a dream? And am I not now dying from the horror and the unanswered question? The mystery of the wildest dream ever dreamed on earth. I am one of a family well known for their busy minds. As a small child, I showed clearly that I too had the family character. As I became older, it grew more powerful in me. For many reasons, it became a cause of talk among friends, and the hurt it did me was great. I wanted people always to do things my way. I acted like a fool. I let my desires control me. My father and mother, weak in body and mind, could do little to hold me back. When their efforts failed, of course, my will grew stronger. And from then on, my voice in the house was law. At an age when few children are allowed to be free, I was left to be guided by my own desires. I became the master of my own actions. I remember my first school. It was in a large house, about 300 years old, in a small town in England, among a great number of big trees. All of the houses there were very old. In truth, it was a dreamlike and spirit-quieting place, that old town. At this moment, I seemed to feel the pleasant coolness under the shade of the trees. I remember the sweetness of the flowers. I hear again with delight, I cannot explain, the deep sound of the church bell, each hour breaking the stillness of the day. It gives me pleasure to think about this school, as much pleasure, perhaps, as I am now able to experience. Deep in suffering as I am, suffering only too real, perhaps no one will object if for a short time I forget my troubles and tell a little about this period. Moreover, the period and place are important. It was then and there that I first saw hanging over me the terrible promise of things to come. Ah, let me remember. The house where we boys lived and went to school was, as I have said, old and wide. The grounds about it were large, and there was a high wall around the outside of the whole school. Beyond this wall we went three times in each week, on one day to take short walks in the neighboring fields, and two times on Sunday to go to church. This was the one church in the village, and the head teacher of our school was also the head of the church. With a spirit of deep wonder and of doubt, I used to watch him there. This man with slow step and quiet, thoughtful face, in clothes so different and shining clean. Could this be the same man who, with a hard face and clothes far from clean, stood ready to strike us if we did not follow the rules of the school? Oh, great and terrible question! Beyond my small power to answer. I well remember our playground, which was behind the house. There were no trees, and the ground was as hard as stone. In front of the house there was a small garden, but we stepped into this garden only at very special times, such as when we first arrived at school, or when we left it for the last time, or perhaps when father or mother or a friend came to take us away for a few days. But the house! What a delightful old building it was! To me, truly a palace! There was really no end to it. I was not always able to say certainly which of its two floors I happened to be on. From each room to every other there were always three or four steps either up or down. Then the rooms branched into each other, and these branches were too many to count, and often turned and came back upon themselves. Our ideas about the whole great house were not very far different from the thoughts we had about time without end. During the 5 years I was there, I could never have told anyone how to find the little room where I and some 18 or 20 other boys slept. The schoolroom was the largest room in the house, and I couldn't help thinking it was the largest in the world. It was long and low, with pointed windows and heavy wood overhead. In a far corner was the office of our head teacher, Mr. Bransby. This office had a thick door, and we would rather have died than open it when he was not there. Inside the thick walls of this old school, I passed my years from 10 to 15. Yet I always found it interesting. A child's mind does not need the outside world. In the quiet school I found more bright pleasure than I found later as a young man in riches, or as an older man in wrongdoing. Yet I must have been different indeed from most boys. Few men remember much of their early life. My early days stand out as clear and plain as if they'd been cut in gold. In truth, the hotness of my character and my desire to lead and command soon separated me from the others. Slowly I gained control over all who were not greatly older than myself. Over all, except one. This exception was a boy who, though not of my family, had the same name as my own, William Wilson. This boy was the only one who ever dared to say he did not believe all I told him, and who would not follow my commands. This troubled me greatly. I tried to make the others think that I didn't care. The truth was that I felt afraid of him. I had to fight to appear equal with him, but he easily kept himself equal with me. Yet no one else felt, as I did, that this proved him the better of the two. Indeed, no one else saw the battle going on between us. All his attempts to stop me in what I wanted to do were made when no one else could see or hear us. He did not desire, as I did, to lead the other boys. He seemed only to want to hold me back. Sometimes with wonder, and always without pleasure, I saw that his manner seemed to show a kind of love for me. I did not feel thankful for this. I thought it meant only that he thought himself to be very fine indeed, better than me. Perhaps it was this love he showed for me, added to the fact that we had the same name, and also that we had entered the school on the same day, which made people say that we were brothers. Wilson did not belong to my family, even very distantly. But if we had been brothers, we would have been near to each other indeed, for I learned that we were both born on the 19th of January, 1809. This seemed a strange and wonderful thing.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.